কিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। তো আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা এক একটি সচেতনতামূলক বিষয়ের উপর আলোচনা করে থাকি। তো আজকে ইনশাআল্লাহুল করিম আমরা একটি বিষয়ের উপর আলোচনা করব। আসনের আগে আমরা নবীর উপর দরুদে পাক পড়ার কেমন ফজিলত বরকত সে সম্পর্কে শুনে নেই। আমাদের প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি মহল্লাদারি, অর্থাৎ মহল্লায় মহল্লায় এমন কিছু মানুষদের দেখা যায় যাদের কাছ থেকে সেই মহল্লাবাসী নিরাপদ থাকে না। এমন কিছু মানুষের আগমন হয়, উদ্ভব হয়, এমন কিছু মানুষের আনাগোনা থাকে যাদেরকে অন্য প্রতিবেশী, অন্য মানুষ, অন্য মুসলমান বা অমুসলিম সবাই ভীত সন্ত্রস্ত থাকে যে এই ব্যক্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো মহল্লাদারি করা, মহল্লায় মহল্লায় অসামাজিক কাজ করা, সমাজের মধ্যে, মহল্লার মধ্যে যে সকল মুসলমানরা রয়েছেন তাদেরকে কষ্ট দেয়া এবং কোনো মুসলমানের জান মাল ইজ্জত নিয়ে টানাটানি করা, তাদের ইজ্জতের উপর, মালের উপর, জানের উপর আঘাত আনা, এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কী বলেছে এবং আমরা কীভাবে এগুলো থেকে বাঁচতে পারি, এগুলো থেকে বাঁচার উপায় কি, যারা এই সকল কাজে লিপ্ত তারা কোন পথে আগালে তারা এগুলো থেকে বাঁচতে পারবে, আর না বাঁচলে কাল কিয়ামতের দিন আমাদের জন্য কী কী শাস্তি অবধারিত আছে। ইনশাআল্লাহুল করিম আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের মিরাজ ভাই আছেন মাশা আল্লাহুল করিম, ওনার কাছ থেকে আমরা আলোচনা শুনব। এবং নাতখা হিসেবে আমাদের সাথে আমাদের আসাদ ভাই উপস্থিত আছেন, ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা নাত ও কালামও শুনব। আসুন একটি কালাম অনুষ্ঠানে সামিল করে এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় মহল্লাদারি সে সম্পর্কে আমরা আলোচনা শুনব। জি,
জিসে চাহদর পে বুলা লিয়া, জিসে চাহদর পে বুলা লিয়া, জিসে চাহদর পে বুলা লিয়া, জিসে চাহ আপনা বানা লিয়া, জিসে চাহ বনালিয়া, ইয়ে বড়ে করম কি হ্যায় ফ্যাসলে, বড়ে করম কি হ্যায় ফ্যাসলে, فیصلے یہ بڑے نصیب کی بات ہے بل گل غلامی کا مالی ہے کشف دو جا بی جمالی ہے حسنت جمع خصالی ہے صلو علیہ وآلہ صلو علیہ وآلہ ان کی مہک نے دل کے گونچھے کھلا دیے مہکنے دل کے گوچھے کھلا دیے ہیں جس راہ چل دیے ہیں کچھ بسا دیے ہیں جس راہ چل دیے بسا دیے ہیں ایک دل ہمارا کیا ہے عذاب اس کا کتنا ایک دل ہمارا کیا ہے عذاب اس کا کتنا تو نے تو چلتے پھرتے مردے جلا دیے ہیں تو نے تو چلتے پھرتے مردے جلا دیے مہکنے دل کے گونچھے کھلا دیے ہیں جس راہ چل دیے ہیں کچھ بسا دیے ہیں میرے کریم سے گئے کترا کسی نے مانگا میرے کریم سے گئے کترا کسی نے مانگا میرے کریم سے گئے کترا کسی نے مانگا دریا بہا دیے ہیں دور بے بہا دیے ہیں دریا بہا دیے ہیں دور بے بہا دیے مہکن دل کے گونچھے کھلا دیے ہیں جس راہ چل دیے ہیں کچھ بسا دیے ہیں اللہ سید ہوگا اللہ کیا جہنم اب بھی نسید ہوگا اللہ সফানে দরিয়া বহান দিয়ে হো রো কে মুস্তফানে দরিয়া বহান দিয়ে হো কি মহকন দিল কে গোছে খিলাদি এ হ্যায় জিসে রাহ চল গয়ে হ্যায় কোছে বসা দিয়ে হ্যায় উনকে নিসার কোই কেসে সব ভুলা দিয়ে হব গে হব ভুলা দিয়ে হি মহকন দিল কে গোছে খিলা দিয়ে জিস রাহ চল দিয়ে হ্যায় কোছে বসা দিয়ে হ্যায়।
মারহাবা মারহাবা দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। বিষয় নেওয়া হয়েছে মহল্লাদারি। আসুন মিরাজ ভাইয়ের কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে আলোচনা আমরা শুরু করি। জি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ আজ আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, সাথে সাথে লিয়াকত ভাইও আছেন, আল্লাহ তাআলা দয়া হোস্টিং করছেন। তো আজকের বিষয় যেটি নেওয়া হয়েছে মহল্লাদারি, আসলে মহল্লাদারি এটি পজিটিভলি ভাবেও আমাদেরকে ইঙ্গিত দেয়, আবার নেগেটিভও ইঙ্গিত দেয়। পজিটিভলি ইঙ্গিত দেওয়ার মানে হচ্ছে এরকম, আসলে প্রত্যেক মহল্লায় কিছু মহল্লাদারি থাকে আর এটা থাকা প্রয়োজন। কারণ মহল্লাদারিদের কাজ হচ্ছে যে মহল্লার মধ্যে সুন্দর ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, সামাজিক যতগুলো নিয়মকানুন সিস্টেম আছে, আইনকানুন আছে, এগুলোকে বজায় রেখে একটি সামাজিক পরিবেশ সৃষ্টি করা,
যে
মহল্লাদারিদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
যে
তো মহল্লাদারির মধ্যে প্রত্যেক মহল্লার মধ্যেই এরকম কিছু মহল্লাদারির সংগঠন বা এরকম কিছু আয়োজন হয়ে থাকে, আয়োজকরা করে থাকে, সমাজ গঠন করে থাকে বা সমাজের বিভিন্ন ছোট ছোট সংগঠনও করে থাকে। তো এগুলোর মাধ্যমে কেউ উপকৃত হয়, আবার এগুলোর মাধ্যমে অনেক সময় অনেকে বিরক্তবোধ করে। কেন বিরক্তবোধ করে তার পর আসবো ইনশাল্লাহ। শুরুটা প্রথমে আমি ভালো দিয়ে করি যে মহল্লাদারি সামাজিকতা বজায় রাখার জন্য মহল্লাদারি অর্থাৎ মহল্লার কিছু গুণী মান্য যারা গুণীমান্য যারা আছে তাদেরকে নিয়ে একটা সমাজ গঠন করা, এটা উচিত, এটা বেশি প্রয়োজন। কারণ সমাজের মানুষ বিভিন্ন রকমের আছে, কেউ শিক্ষিত আবার কেউ অশিক্ষিত, কেউ চালাক কেউ আবার নিজেকে মানে চালাক নয়, এরকম অনেক মানুষ আছে। যারা চালাক তারা, যারা চালাক নয় বোকা তাদেরকে কী করে ফেলে,
জি
তাদের হয়তো অনেক কিছু আত্মসাৎ করে ফেলে। আবার যারা শিক্ষিত তারা অশিক্ষিতর কাছ থেকে অনেক কিছু আত্মসাৎ করে। আবার অশিক্ষিতরা দেখা যায় সঠিক সামাজিক যে আইনকানুন বা একটা বিচারের ব্যবস্থা, একটা স্বাধীনতা, এটা পাওয়া থেকে মেহরুম থাকে। তো এক্ষেত্রে মহল্লাদারির মানুষরা মিলে এদেরকে একটা সাহস যোগানো, এদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া, এগুলো মহল্লাদারির অন্তর্ভুক্ত।
জি
তবে বর্তমান কিছু মহল্লাদারির মধ্যে কিছু এমন ব্যক্তি আছে যারা না কোনো সামাজিকতায় আছে বা যারা সমাজের কোনো গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে, শুধু তাদের কাজ হচ্ছে সে সেই মহল্লার ব্যক্তি, সে সেই মহল্লার মানুষ, আর সেই মহল্লায় সে যা খুশি তা করবে।
একটা হচ্ছে টাইটেলের জন্য যে আমি অমুক আমি তমুক, মানে আচ্ছা না, যে আমি দেখি অনেকগুলো সমাজের মধ্যে যে সে সমাজের সরদার, শুধু এটা প্রকাশ করার জন্য এই মানে টাইটেলটা গ্রহণ করে, না হলে সে কোনো আর এরকম কোনো কাজ করে না,
মানে শুধু নিজেকে মানে সবার কাছে উর্ধে রাখার জন্য,
উর্ধে রাখার জন্য,
লোকের
মানে গণে এই জন্য,
এই জন্যই এগুলাকে মানে এরা নিজেরা দায়িত্বটা নেওয়ার জন্য হামাগুড়ি খায়। যেমন আজকের যুগে কথার প্রসঙ্গ উঠলো বলি, মসজিদে কমিটি গঠন করার জন্য দেখা যায় এটা নিয়ে অনেক ধরনের তুলকালাম কাণ্ড হয়ে যায়। কমিটি হওয়ার জন্য দেখুন, মানুষ স্বার্থ ছাড়া কোথাও আগাতে চায় না। একসময় ছিল যে মসজিদে কমিটি, সমাজের মানুষরা যখন কি করবে, যাকে নির্ধারণ করবে সে নিবে, বা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, নেওয়াতে ভয় করে, অনেকে নিতে চায় না। কিন্তু বর্তমান যুগে এটা নেওয়ার জন্য হামাগুড়ি খাচ্ছে এবং কম্পিটিশন লেগে গিয়েছে। কারণ কেন, তো অনেক মানুষ এরকম আছে মহল্লাদারির, যে আজকে বিষয়বস্তুর মধ্যে এটাও একটা অন্তর্ভুক্ত, যে তারা মসজিদে আলহামদুলিল্লাহ দেখা যায় অনেক সময় অনেক ডোনেট আসে, অনেক কিছু হয়, তো দেখুন নিজে দুনিয়ার ফিকির করতে গিয়ে আখিরাতের শিক্ষা সে না নিয়ে, বা পরকালীন তার উপরে কি বর্তাতে পারে হুকুম আহকামের ব্যাপারে, তো এই কিছু চিন্তাভাবনা না করে সে ওই ওই মসজিদে কমিটি হওয়ার জন্য পাগল হয়ে যায়। এগুলো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু নানাভাবে আমাদের মাঝে চেনা যারা আমাদেরকে দেখছেন, কিন্তু এরা সকলেই এটা এখন ফেস করছে, ভুক্তভোগী। প্রত্যেকটা মসজিদে কমিটি গঠন নিয়েই সমস্যা হয়ে যায়। কেন দাঁড়ায় সমস্যাগুলো, অনেক সময় মহল্লাবাসীর থেকেই শোনা যায় যে মসজিদের টাকা আত্মসাত হচ্ছে, কালেকশনের টাকা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এগুলো হচ্ছে। আসলে দেখুন, এখানে বান্দার হকের ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। যারা মসজিদের বিভিন্ন দায়িত্বশীলতার মধ্যে আছে বা মহল্লাদারির মধ্যে যারা এসব কর্মকাণ্ডের মধ্যে আছে, তাদেরকে মাসালা মাসাইলগুলো জানতে হবে। মসজিদের দায়িত্ব নেওয়া শুধু বড় কথা নয়। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, কেউ কোনো দানবী আসলো, সে মসজিদের জন্য 20টা পাকা দিল, এখন আপনার মসজিদে লাগবে কয়টা পাকা, 10টা, আর 10টা পাকা বেঁচে গিয়েছে, তো সে কী করলো, যে মসজিদের দায়িত্বে আছে সে হয়তো 10টা পাকা বিক্রি করে অন্য কিছু কাজে লাগানোর চেষ্টা করছে, অথবা সে বলল যে হুজরাতে কোনো পাকা নাই, একটা ওখানে লাগাই দিই, বা আশেপাশে মক্তব আছে মসজিদের, ওই মসজিদে লাগিয়ে দিচ্ছি। অথচ দানবী দিয়েছে কিসের জন্য,
মসজিদের জন্য,
মসজিদের জন্য। এটা একটা মাসালগত দিক, ফরজু উল, এগুলো আমাদের জানা উচিত। যখন কোনো ব্যক্তি এভাবে মসজিদের জন্য শুধু ইন্ডিকেট করে দিল, তখন কিন্তু সে বেঁচে যাওয়া ফ্যান আর কোথাও লাগাতে পারবে না, মসজিদের জন্য রেখে দিতে হবে, বা যিনি দিয়েছেন ডোনার ওনাকে জিজ্ঞেস করতে হবে, ভাই আপনার 20টা ফ্যানের মধ্যে 10টা ফ্যান বেঁচে গিয়েছে, পাকাগুলো আপনি চাইলে নিয়ে নিতে পারেন, আর আপনি চাইলে আমাদের বিভিন্ন আরো হুজরাতে বিভিন্ন মক্তবে এখানেও আমাদের পাকার সংকট আছে, আপনি যদি অনুমতি দেন আমরা এখানে লাগাতে পারি। এখন আমি দায়িত্বশীল হয়ে গিয়েছি, আমি দায়িত্ববোধ নিয়েছি, আমার সবকিছু আমি যেটা বলবো সেটাই হবে, এমনটা হলে তো আপনি দুনিয়াতে আপনার রাজত্বটা চালিয়ে নিলেন, কিন্তু পরকালের জন্য আপনি হিসাবের ভাগিদার হয়ে গেলেন, আপনাকে এটার হিসাব দিতে হবে। ঠিক তদ্রূপ আমরা এখন মহল্লাদারের মধ্যে যেটা বলছি,
মসজিদের কথা যেহেতু আসছে, যারা মহল্লার মধ্যে নিজেকে মানে মহল্লাদারির মধ্যে নিজেকে রাখে আর কি, এবং যারা মহল্লার খেদমতের মধ্যে থাকে, বা খেদমত কি বলবো, আসলে খেদমত হিসেবে নিলে তো তারা অনেক কিছু করত, মহল্লার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকে, এরা যখন মসজিদে ঢুকে না, তখন মানুষরা সাইড দিয়ে দিয়ে তাদেরকে সামনের দিকে মানে নিয়ে আসে না, মানে সাইড দিয়ে দেয়,
তাদের
জায়গা থাকে
রেখে দেয়।
তো এটাও কেমন যে মসজিদে আমি পরে গিয়ে আগে একেবারে চলে যাব,
যেহেতু আমরা আমাদের চ্যানেলটি ইসলামিক, আমরা সবসময় ইসলামিক চিন্তাভাবনা নিয়ে চলি।
জি,
তো আজকে মহল্লাদারির মধ্যে আমরা চাইলে মহল্লার আরও অনেক কিছু কথা আমরা বলবো, বলতে পারি, কিন্তু শুরুটা আমরা মসজিদ দিয়ে কেন নিয়েছি, এই জন্য, কারণ আমরা যারা দাওয়াত ইসলামীওয়ালা আছি বা মুসলমানরা তো মসজিদকে কেন্দ্র করে অনেক কিছু, জুমার নামাজ আদায় করে বা মসজিদকে কেন্দ্র করে অনেক কিছু আমরা আমাদের আনুষ্ঠানিকতা হয়, সেই কারণে মসজিদের কথা কিছু বলা আসলে প্রয়োজন। দেখুন আজকের যুগে যারা মসজিদের দায়িত্ব পালন করছে, না ইমাম বলেন, না খতিব বলেন, না সামাজিক সমাজের দায়িত্বশীল যারা মহল্লাদারি আছে, তারা কখনো ওই যাদেরকে দায়িত্ব দিচ্ছে তাদেরকে কখনো মসজিদের সম্পর্কে জ্ঞান অর্জন করা, ফরজ হুকুম আহকাম পালন করার ব্যাপারে এমন কোনো তাগিদ আজ পর্যন্ত কাউকে দিতে দেখা যায়নি। আমি কোথাও জানাজা পড়তে গিয়েছিলাম, তো ইমাম সাহেব বলছে খুব কষ্ট লাগে, প্রত্যেকবার আপনাদেরকে জানাজার নিয়তটা শিখিয়ে দিতে হয়, সূরা ফাতিহার কথা বলে দিতে হয়, নির্দিষ্ট দোয়া যেটা আছে সেটা বলে দিতে হয়, নিয়তগুলো শিখিয়ে দিতে হয়, এমনটা কেন হবে? আপনারা কেন শিখছেন না, আপনারা কেন পড়ছেন না? তো আমার আমার মনের কথা হচ্ছে কি জানেন, প্রত্যেকটা মহল্লায় ইমামরা কেন এরকম একটা মাসালা মাসালের
আসর
আসর চালু করছে না,
টাইমিং রাখে না,
প্রতি সপ্তাহে একদিন? কারণ ইমামের কাজ শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ঠিক আছে, ইমাম তো মাশাআল্লাহ কাজ করছে, কিন্তু পাশাপাশি মহল্লার পরিবেশকে সুন্দর রাখার জন্য ইমামের ভূমিকা অনেক অপরিহার্য। ইমাম যদি বলে যে আমি বা মসজিদের কমিটিরা যদি বলে যে দায়িত্বশীলরা যদি বলে যে আমাদেরকে মাসালা মাসাল শিখান, শুধু নামাজ পড়লাম চলে আসলাম, আমরা তো কিছু শিখতে পারছি না।
এ ব্যাপারে আসলে ইমামদেরকেও একটু দায়িত্বশীল হওয়া দরকার, এবং সেই সাথে মিরাজ ভাই আমরা যেহেতু মুসলমান আমাদেরকেও মানে এ ব্যাপারে মানে আগ্রহী হওয়া দরকার যে আমরা যাতে মাসালা মাসাল
শিখি। মধ্যে
আর সবচেয়ে বড় বিষয় যেটা মহল্লাদারির কথা আমি বলছি সেটা হচ্ছে তারা যখন মসজিদে যায় মানে তাদের যে একটা ক্ষমতা সেটা মসজিদেও দেখাতে চায়।
এটাই আমি আপনাকে আস্তে আস্তে বলছি, যেমন দেখেন বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আপনারা বলতেছেন যে তোমরা প্রত্যেক দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেক থেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
আল্লাহু
আকবার, বুখারী শরীফের হাদিস। তো এখন যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন বা আল্লাহ তাআলা দায়িত্ব পেয়েছে মসজিদের, তাকেও কালকে আমাদের দিন মসজিদের ব্যাপারে মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে।
হ্যাঁ,
তো তারা কি করেন, তারা তাদের ক্ষমতা মসজিদের দায়িত্বের ক্ষমতাটাকে প্রভাব দেখিয়ে তারা জুমার দিন লাস্টে এসো সামনে কাতারে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে চলে যায়। অবশ্য হাদিসে মোবারকের মধ্যে আছে
নিষেধ করা,
যারা জুমার দিন মানুষের কাঁধকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাবে সে নিজের জন্য জাহান্নামকে আর সামনের দিকে অগ্রসর করে দিবে।
আল্লাহ আল্লাহ,
জাহান্নামটা তার জন্য আরো সামনের দিকে চলে আসলো। তো সেজন্য উচিত যে আমরা যখন মসজিদে জুমার দিন যাব, বিশেষ করে জুমার দিন মানুষ অনেক হয়ে যায়, আমরা যেখানেই স্থান পাবো সেখানে বসে যাই। আগে যাওয়ার সবের ব্যাপারে অনেক কিছু বলা আছে,
আগে যদি আমার বসতেই হয় তাহলে আমি আগে চলে আসি,
আগে চলে আসি, বা আগে চলে যাওয়ার ফজিলত তো আছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আগে যায় তার জন্য ফিরিস্তারা স্বর্ণের কলম নিয়ে রূপার খাতা নিয়ে ওয়েট করে মসজিদে দাঁড়িয়ে থাকে
খুতবার আগ পর্যন্ত।
তো যারা প্রথমে যাবে তারাও উট সৎকা করার সওয়াব পাবে, গরু সৎকা করার সওয়াব পাবে, ডিম
সৎকা করার
সওয়াব পাবে। হ্যাঁ, তো খুতবার পরে ফেরেশতারা এগুলো বন্ধ করে দেয়। তো এখন কত হচ্ছে, আবার কিছু এরকমও আছে মহল্লাদারির মধ্যে যারা তাদের দাপট কাটিয়ে নিচে জাম হয়ে গেল, দুই রাকাত নামাজ পড়ার জন্য যাবে, ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে দুই রাকাত নামাজ শেষের পরে
আবার ডিঙ্গিয়ে
ডিঙ্গিয়ে চলে আসবে। তো তাদেরকে আসলে সতর্কতা হওয়া উচিত যে আপনি যারা নামাজ যারা শুরু থেকে শেষ পর্যন্ত কাবিল জুমা বাদল জুমা এগুলো পড়বে তাদেরকে সুযোগ করে দিন, এবং যারা পড়বেন না তারা কেন পড়বেন না, তারাও এগুলো পড়ুন। এগুলো তো সুন্নত মুআক্কাদা, এগুলো ছাড়লে গুনাহ হবে, অভ্যাস হয়ে গেলে গুনাহ হয়ে যাবে। তো এগুলো থেকে বাঁচার দরকার আছে। আর যেখানে আপনি বলছেন যে দাপট, প্রত্যেকটা জায়গায় মানে আপনার কোন কিছু করতে গেলেও নিজের ইচ্ছায়, আর মসজিদে যারা ডোনেট করে তাদের টাকার হিসাব কিন্তু পঙ্কানো পঙ্কানো কালকে আমাদের দিন দিতে হবে, যে তোমরা প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেককে কালকে আমাদের দিন জিজ্ঞেস করা হবে। এখন
আর সবচেয়ে বড় বিষয় আপনি শুরুতে যেটা বলেছেন যে যে খাতের টাকা ওই খাতেই খরচ করতে হবে।
এখন দেখেন ওই আজকের যুগে আপনি এই ডোনেটের টাকা যেটা পেয়েছেন মসজিদের, যেটা ইচ্ছা সেটা আপনি করছেন, একটা জায়গায় আপনি করলেন আপনার ভালো লাগলো না আপনি ভেঙে আরেকটা করলেন মসজিদের অর্থ দিয়ে ডোনেশনের টাকা দিয়ে, এভাবে নিজের ইচ্ছা মতো কিছু করা যাবে না। যেটা দশজনের ডোনেশনের টাকা এগুলোকে ঠিকমতো এভাবে ব্যবহার করতে হবে। পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের আখলাক পরিবর্তন করতে হবে। নিজের কেমন আখলাক, দেখুন আপনাকে আল্লাহ তাআলার একটা মসজিদ ঘরের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, তাহলে আপনার সুরাত কেমন হওয়া দরকার, আপনার আদব কেমন হওয়া দরকার, আখলাক কেমন হওয়া দরকার। সর্বপ্রথম আখলাক এটা হওয়া দরকার, আপনাকে ইলমি দিন অর্জন করতে হবে। অবশ্যই মসজিদের দায়িত্ব যারা পালন করছেন বা মসজিদের যারা খিদমত করছেন তাদেরকে অবশ্যই, বর্তমানে লেগাতে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, হ্যাঁ আমার খুব কষ্ট লাগে, উৎসাহ লাগে, কষ্টও লাগে। এখন এই মহল্লাদারির মধ্যে যারা আমাদের নজওয়ান ভাইরা তারা উৎসাহের সাথে মসজিদ পরিষ্কার করার জন্য সবাই একসাথে হামাগুড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে যায়। দেখবেন অনেক সময় বিভিন্ন মসজিদে একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, যারা মসজিদে বন্ধু বান্ধব সবাই একসাথে যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, ভিডিও করবে, ফটো তুলবে। এখন এখানের মধ্যে তারা হাসি তামাশা করে, হ্যাঁ চিল্লা চিল্লি করে, অট্টাহাসি দিয়ে যে যেভাবে পারে ওইভাবে করে যার মতো ধোয়া মসজিদ ধুচ্ছে। আসলে কাজটা তো উত্তম কাজ, ভালো কাজ। এদেরকে ট্রেন আপ করার জন্য যদি একটা শিক্ষিত মানুষ মানে ইলমে দিন অর্জন করা মানুষ যদি থাকতো পাশে যে তোমরা তো ভালো উত্তম কাজ করছো, এটাকে আরও উত্তম করে নাও, উযু করে করে নাও, তোমাদের আদবটাকে সুন্দর করে নাও, তোমাদের কথাবার্তাকে সুন্দর করে নাও। কারণ মসজিদে তুমি তো চিল্লা পাল্লা করে, দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে, একজন একজনকে পানি মেরে এরকম কাজ করা, এটা তো মসজিদের জন্য কি বেহরমতি হচ্ছে, আদবের বরখিলাপ হচ্ছে। কাজটা উত্তম কাজ, কিন্তু উত্তমের মাধ্যমে আপনি সওয়াবের বদলে গুনাহের বাগিদার হয়ে যাচ্ছেন। তো এরকম আলহামদুলিল্লাহ এখন বর্তমান যুগে ইয়া দেখা যাচ্ছে, মহল্লা মহল্লায় খুব অনুপ্রেরণিত এই কাজটা দেখা যাচ্ছে, এটা ধরে রাখুক। পাশাপাশি এদেরকে এখানের মাধ্যমে কিছু শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে, সাথে সাথে এই যে নিরাপত্তার ক্ষেত্রে, মসজিদের নিরাপত্তার ক্ষেত্রে মসজিদ কমিটি যারা দায়িত্বশীল আছে তাদেরকে খুব সজাগ হতে হবে। যেমন অনেকে মসজিদের পানি, হ্যাঁ মসজিদের পানি দেখা যায় বিভিন্ন দোকানপাটে ওজুর পানিগুলো তারা ব্যবহার করার জন্য নিয়ে যায়, অথচ কিতাবের মধ্যে বর্ণিত আছে এই ওজুর পানি মসজিদের মুসল্লি ছাড়া বা মসজিদের কাজ ছাড়া অন্য কেউ খাবারের জন্য বা ব্যবহার করার জন্য নিয়ে গেলে সে গুনাহগার হবে। কারণ সবাই ডোনেট করতেছে কিসের জন্য? ওজুর কারোর জন্য, মসজিদের জন্য। এখন দেখা যায় ওখান থেকে গ্যালান পুড়িয়ে পুড়িয়ে দোকানে দোকানে নিয়ে চলে যাচ্ছে। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন, যারা এমনটা দেখেন তাদেরকে বুঝান, উত্তম আখলাক দ্বারা বুঝান, কোনো রাগান্বিত নয়, বুঝিয়ে দেন তাদেরকে ইলমিদিন অর্জনের। এরকম মাসালা মাসালা অনেক আছে যে মসজিদের হুকুম আহকামের ব্যাপারে, তো আমরা যদি চাই এগুলোর থেকে ইনশাল্লাহ অনেক কিছু হুকুম আহকাম আমরা জানতে পারব।
খুব সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন। এখানে আরেকটি বিষয় মসজিদ সম্পর্কে আমি অ্যাড করে দেই, সেটা হচ্ছে যারা মহল্লাদারিতে থাকে বা মহল্লার দায়িত্বশীল ব্যক্তিরা থাকে, ওরা মনে করে মানে আমাকে তো একটু কি বলে আমাকে একটু দাপটে থাকতে হবে। দাপটে থাকতে গিয়ে সে কী করে, তার অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় যদি মসজিদে দেখে সে চিল্লাফাল্লা শুরু করে দেয়, সেটা মুয়াজ্জিনের উপর হোক, ইমাম সাহেবের উপর হোক, মানে তার ইচ্ছার বাইরে যদি কোনো কাজ সে দেখে সে কিন্তু রাগান্বিত হয়ে যায়, চিল্লাফাল্লা করে। তো মহল্লাদারির মধ্যে আপনি আছেন এবং আপনি মহল্লার একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আছেন, তাই বলে আপনি যেখানে সেখানে চিল্লাফাল্লা করবেন এটা কিন্তু সমীচীন
নয়। এখানে একটা কথা লিয়া করবে, কথা বললে অনেক কথা আসে। দেখুন, ইমামকে ইমামের যথাযথ সম্মান দিতে হবে,
অবশ্যই। টপিক আজকে আমাদের ওইটা না, এরপর ওইটা ওদিকে চলে গেলে
কথা বলবো ইনশাআল্লাহ। ইমামকে যথাযথ সম্মান দিতে হবে, আপনি মহল্লাদারি, আপনি মহল্লার একজন মান্যগণ্য ব্যক্তি।
আচ্ছা, এখানে একটা বিষয় যে মানে মহল্লার মহল্লার মানুষের প্রতিনিধি হলেই কি তাকে মানে দাপটওয়ালা হতে হবে, নরম দিলওয়ালা কি হওয়া যায়?
যায় না, অবশ্যই।
আর নরম দিল হলে কি মহল্লায় চালানো যায় না?
আরো 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 সহানুভূতি, আরো বিনয় হলে তাকে আরো মানুষ বেশি পছন্দ করবে।
এখন তো তারা মনে করতেছে না, আমি যদি একটু গরম না হয় তাহলে আমাকে কেউ মানবে না,
মানবে না। কিন্তু লেখক ভাই এখানে দেখেন, ইমামের সাথে যদি পরামর্শ করে, এরা ইমামকে যদি আসলেই নেতা মানতো, ইমাম মানতো, কমিটির মানুষরা যদি জিজ্ঞেস করতো হুজুর আমরা এটা করতেছি কেমন হবে বা আমরা এটা করলে কেমন হবে, এখন এরা ইমামকে চালানোর জন্য চেষ্টা করে। ইমামের কোনো দোষ ত্রুটি, মুয়াজ্জিনের কোনো দোষ ত্রুটি দেখলে তার সাথে আপনি যেটা বললেন মসজিদে চিল্লাপাল্লা করে। অথচ উচিত যে যারা নামাজ আদায় করায়, আজান দেয়, মসজিদে দেখাশোনা করে, তাদের দেখভাল করা, খোঁজ খবর নেওয়া, তার পরিবারের খোঁজ খবর নেওয়া, কারণ তাদের দায়িত্ব তাদের উপর এবং তাদের থেকে তারা ইমাম হিসাবে কেন রাখা হয়েছে, তাদের কাছ থেকে মাসলা মাসাল জেনে প্রতিটি কাজ সামনের দিকে অগ্রসর করা। তা না করে তারা নিজের যেটা ইচ্ছা সেটাই করে ফেলে। তো আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুন,
আমিন আমিন।
পাশাপাশি ইনশাআল্লাহ এটাও বলি যে মহল্লাদারি নিয়ে আজকে কথা বলা হচ্ছে, অনেক সময় দায়িত্ব নেওয়ার পরে সে আপনি বললেন প্রভাবশালী, তো প্রভাবশালীর মধ্যে মহল্লার মধ্যে তারও অনেক প্রভাবশালী থাকে, তো তাদের ব্যাপারে কোনো ধরনের নালিশ বা সালিশ গেলে তারা কি করে, তার সম্মান বজায় রাখার জন্য, তার সাথে একটু সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য যিনি মজলুম তার সাথে নোংরা আচরণ করা শুরু করে দেয়। তো সেজন্য আমাদের উচিত যে যখনই মহল্লাদারির দায়িত্ব কেউ পায়, তার উচিত যে সেরকমভাবে দায়িত্ব পালন করা যেন একজন ধনী আর গরিবের মধ্যে কোনো তফাত না বের করা, না খোঁজা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন,
আমিন আমিন।
পাশাপাশি এটাও বলি যে মহল্লাদারির মধ্যে, এটা তো সামাজিকতার কথা বললাম, কিছু আমাদের যুবক ভাইয়ের আছে যারা স্থানীয় বলা হয় মহল্লাদারির মধ্যে, তারা তাদের দাপট খাটানোর চেষ্টা করে।
হ্যাঁ,
দাপট খাটিয়ে কি করে, তারা দোকানপাট থেকে বাকি করে নেয় বা কাউকে কথা বলতে গালমন্দ করে, তার মানে কৃতিত্ব,
ওই যে ওটা বললাম না আমি শুরুতে যে তার মানে হেঁটে যাওয়াকে অনেকে ভয় করে,
জি,
যে সে আসতেছে এখন না জানি আমার কি বিপদ আসতেছে,
মানে মানুষ সাথে চোখ রাঙিয়ে কথা বলা,
জি জি,
বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া এবং সবাইকে একটা আতঙ্কের মধ্যে রাখা। তো দেখেন, কেউ যদি দুনিয়াতে কাউকে আতঙ্ক রাখে, কালকে আমাদের দিন সেও আতঙ্কে থাকবে,
বেশক বেশক,
দুনিয়াতে যে যার সাথে যে সব আচরণ করবে কালকে আমাদের দিন তাকে তার হুবহু তার এরকম জাজাটাও দেয়া হবে, তো এরকম আতঙ্ক ব্যক্তিদের কাছে মানুষ ভয়ে আপনি যেটা বললেন বাঁচার চেষ্টা করে, হ্যাঁ সে তাদের জন্য, তার জন্য মানুষরা কী দোয়া করে, এরকম এমন অনেক ব্যক্তি আছে যাদের জন্য মৃত্যু কামনা করে
প্রতিবেশীরা,
কারণ তারা প্রতিবেশীর হক নষ্ট করছে, মানুষের
অতিষ্ঠ হয়ে
গেছে। তো সেজন্য আমাদের উচিত যে আজকে আমাদেরকে, হয়তো যারা এসব আচরণ করে তারা আমাদেরকে দেখছে না, কিন্তু যারা বাঁচতে চায় বা যারা এগুলো থেকে বাঁচতে চায় হয়তো তারা আমাদেরকে দেখছেন, তো তাদের জন্য করণীয় কি? আসলে দেখেন, কেউ যদি এইভাবে অত্যাচার নিপীড়ন বা কেউ যদি এইভাবে হুমকি দুমকি দেয়, যেভাবে সে মহল্লাদারির দাপট কাটাতে চায়, তো আপনার উচিত তার থেকে পালিয়ে না গিয়ে তার সাথে একটা সুসম্পর্ক তৈরি করা।
কিভাবে
কিভাবে মনে করেন, যতই সে অভদ্র হোক না কেন, আপনি যদি তাকে উঠতে বসতে গিয়ে সালাম দিয়ে মুস্কি হাসি দেন, তো এটা হচ্ছে আমার রসুল করেন সবচেয়ে বড় শূন্য, সালাম প্রদান করা, মুস্কি হাসি দেওয়া, হ্যাঁ, এবং তার অবস্থার ব্যাপারে জিজ্ঞেস করা।
জি,
আর এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, একদিন দুই দিন তিন দিন, দেখবেন লিয়াকত ভাই ওই যে অভদ্র সে এ ব্যক্তির সাথে সুন্দর আচরণ করা শুরু করে দিবে। এরপর আপনার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, অনেক সময় এরকম মহল্লাদারিতে দাপট খাটায় যুবকরা, তারা বেকার থাকে সে কারণে, আপনার মধ্যে যদি কোনো তাকে সহযোগিতা করার, চাকরি দেওয়ার যদি কোনো সুযোগ থাকে, তাকে যদি একটা চাকরি দিয়ে দেওয়া যায় বা একটা রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়, দেখা যাবে সে ওইরকম অত্যাচার থেকে, দশজনের ক্ষতি করা থেকে সে নিজেকে গুটিয়ে নিবে, এবং এর মাধ্যমে যিনি এই আয়োজনটা করে দিবে বা যে ব্যবস্থাটা করে দিবে আল্লাহ তাআলা তাকেও সব দান করবেন। তো আসলে সমন্বয় মিলে সব কিছু কাজ করা উচিত। যে আজকের মহল্লাদারির মধ্যে বেশিরভাগ দাপট এগুলো হয়ে গিয়েছে, মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, একজন অপরজন থেকে বাঁচার জন্য একজন অপরজনকে হিংসা, গীবত, নিন্দা, এগুলো একেবারে মহল্লার মধ্যে এটা কমন বিষয় হয়ে গিয়েছে, রোগ কমন হয়ে গিয়েছে। কিছু মহল্লাদারের মধ্যে যারা বলছেন অভিভাবক, তারা একটা দোকানপাটে বসে তারাই দায়িত্ব পালন করছে মহল্লার, তারাই গীবত করছে বসে বসে, তারা অন্যের ঘরের, অন্যের মেয়েকে নিয়ে, অন্যের সম্পদকে নিয়ে, অন্যের ইনকামকে নিয়ে গীবত, বিভিন্ন রটনা রটানোর চেষ্টা করছে। তো তাদের বিচারের মধ্যে কোনো রুহানিয়ত পাওয়া যাচ্ছে না, তাদের কোনো ধরনের এই নালিশ সালিশের মধ্যে তাদেরকে অন্যরা মানছে না। এটা হওয়ার কারণ কি? তারাই সব পথ থেকে হেঁটে চলে গিয়েছে, তারাই গীবত করা শুরু করে দিয়েছে।
দুই পক্ষের মধ্যে এক পক্ষ আগে এসে যদি তার হাতে কিছু দিয়ে দেয়, সে ওই পক্ষেই কথা বলা
শুরু করে দেয়।
তো আসলে আসলে আমাদের মহল্লাদারি তো করা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আমার মিরাজ ভাই বলেছেন, যে প্রত্যেক মানুষকে আপন আপন দায়িত্বের ব্যাপারে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে, এবং আপন আপন অধীনস্থদের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। এখন যারা মহল্লাদারি করে থাকেন, যারা মহল্লার দায়িত্ব নিয়ে থাকেন, তো ইনারা একটা মহল্লার প্রত্যেক মানুষের দায়িত্বশীল হিসেবে নিয়োজিত থাকেন। এখন কারোর সাথে আপনি ভালো, কারোর সাথে আপনি খারাপ, বা দুই পক্ষের বিচারের মধ্যে গেলেন, কারো আগে আপনাকে সুপারিশ করে দিয়েছে যে আপনার জন্য কিছু আছে, এখন সুপারিশ করে দিছে আপনি, সে ভুল হলো তাকে আপনি সঠিক বলতেছেন, তো অপরকে তো আপনি ঠকাইছেন, অপরের হক তো আপনি নষ্ট করতেছেন। তো এগুলো যদি করেন তাহলে মহল্লাদারি করা তো বাহাদুরি না, মহল্লাদারিটা সঠিকভাবে শরীয়তের মধ্যে থেকে করাটা, এটা হচ্ছে বাহাদুরির কাজ। আল্লাহ করিম আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে মহল্লাদারি করার তৌফিক দান করুক। কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি,
আমি চট্টগ্রাম থেকে বলতেছি।
জি,
মাশাআল্লাহ, মারহাবা মাদানী চ্যানেল, সবাইকে মোবারকবাদ। আমি দেখি মাদানী চ্যানেল, আমার পরিবারও দেখে, আর সবাইকে দেখার জন্য উৎসাহ করি, ইনশাআল্লাহ আরো বেশি বেশি করে দেখব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার নাম কামিল সরকার,
আমি সবসময় এটা দেখি এবং ওই মাদারি চ্যানেলের দাওয়াত আমি সব জায়গায় দিচ্ছি।
মাশাআল্লাহ, আপনারা আপনাদের অভিমত প্রকাশ করেছেন মাদানি চ্যানেল সম্পর্কে, দাওয়াত ইসলামী সম্পর্কে। আসলে দাওয়াত ইসলামী এটা এমন একটা সংগঠন, যে সংগঠনের মধ্যে আজকে হাজারো হাজার লাখ লাখ যুবক এসে পরিবর্তন হচ্ছে, এবং আপনি দেখেন যে দাওয়াত ইসলামী বরকতে আজকে মহল্লায় মহল্লায় কেমন প্রভাব বিস্তার করছে, মহল্লার মধ্যে কীভাবে নেকির দাওয়াতের সারা
জাগিয়েছে এবং মহল্লাগুলোর মধ্যে কীভাবে যুবকেরা আজকে নিজেকে পরিবর্তন করে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলছে এবং মহল্লার মধ্যে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। তো দাওয়াত ইসলামীর সঙ্গ যদি আমরা পাই, বিশেষ করে মিরাজ ভাই যেটা বললো যে সমাজের মধ্যে এমন কিছু যুবক থাকে যারা নিজের দাপট দেখাতে চায়, ক্ষমতা দেখাতে চায় বা নিজের একটা পাওয়ার দেখাতে চায় যে না আমি একটা কিছু বা আমার কথাই মানতে হবে, আমি যা বলবো তা শুনতে হবে, আমার দাবি আদায় করতে হবে।
হ্যাঁ, আপনি দেখেন আজকে ব্যবসা বাণিজ্য দিক দিয়ে আপনি যদি আপনার একটা বিল্ডিং তুলতে চাচ্ছেন, কথার কথা এখন আপনি মহল্লাদারির মধ্যে যে দাপট আছে তার থেকে সব কিছু নিতে হবে।
জি, এটা কেন, এটা কেন, এটা কেন? আর আমি আমার মহল্লার, আচ্ছা আমি মহল্লাদারি হই, মহল্লাদারি করি বা না করি, অপর ভাই তো আমার একজন ইসলামের দিক দিয়েও ভাই, ঠিক আছে? তো যেটা আমি আমার আপন ভাইয়ের সাথে করবো না কখনো, যেটা আমি আমার আপন ভাইয়ের সাথে করবো না, সেটা আমি আমার দিনী ভাইয়ের সাথে কীভাবে করবো?
এই যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কী করতেন, উনি মহল্লাবাসীদের খবর নিতেন, যারা নামাজ পড়তে আসতেন তাদের খবর নিতেন। একবার এরকম তিন দিনে এক যুবক নামাজ পড়তে আসেনি, তখন তার ঘরে চলে গিয়েছে, চলে যাওয়ার পর বললো যে আপনি আমার বাসায় চলে আসলেন, বলছে হ্যাঁ তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তোমার তো বললো যে আমি অসুস্থ সেজন্য যেতে পারছি না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার জন্য আল্লাহর দরবারে হাত তুললেন এবং দোয়া করতে লাগলেন যে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মসজিদে আসে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই এরকম মনোরম শিক্ষা ইসলামের মধ্যে আমাদেরকে দেয়। কখনো কোনো ব্যক্তিকে আমি প্রতিদিন দেখছি, হঠাৎ দেখছি না, তার যদি আমি খবরাখবর নিই তাহলে তার অন্তরটা কত উদার হবে, আর সে আপনার প্রতিটি কথাই গুরুত্ব দিবে। তো আমরা কি করি আজকের যুগে সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, আমরা একটা মানুষকে যদি নামাজের মধ্যে না দেখি তাহলে তার খবর নিই না, আবার সে নামাজ পড়তে আসলে তাকে আমরা ঠাট্টা মস্কারা করি।
তাকে আরো ভাই যারা মহল্লাদারিতে আছে এরা নিজেরাই নামাজ পড়ে না, তো বাকি কোন নামাজই আসতেছে আর যাচ্ছে, কে আসতেছে না, এটা তো খবর নিতেই পারবে না। তো এই জন্য আগে মহল্লাদারি, এটা আমরা বললাম না যে মহল্লাদারির মধ্যে যারা আছেন তারা যদি আগে শরীয়তকে মানা শিখে যায় তাহলে বাকি সবগুলো আসান হয়ে যাবে, বাকি সবগুলো সঠিক হয়ে যাবে। এখন নিজেরাই শরীয়তের মধ্যে নাই, শরীয়ত কী জিনিস সেটাই বুঝে না, নামাজ কী জিনিস সেটাই পড়ে না, তো কীভাবে তারা মহল্লাকে কন্ট্রোল করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসবো আবারও কালাম নিয়ে নেই, এরপর ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনার দিকে ফিরব। জি,
ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে, আমায়
আমাদের এই চ্যানেলে দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। আর আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে যে ইনশাআল্লাহুল করিম আগামী 30 এপ্রিল এবং 1 ও 2 মে দাওয়াত ইসলামের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা হতে যাচ্ছে। এবং এই বিভাগীয় পর্যায়ের ইজতেমা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে হতে যাচ্ছে। তো এই ইজতেমাতে আসলে ইনশাআল্লাহুল করিম একজন মুসলমানের আখলাক কেমন হওয়া চায়, মহল্লাদারিতে যারা আছে তারাও তো মুসলমান না, তো একজন মুসলমানের আখলাক কেমন হওয়া চায়, একজন মুসলমান কেমন হলে অপর মুসলমান থেকে অপর মুসলমানকে সম্মান করতে পারবে, বা একজন মুসলমানের আখলাক কেমন হলে সবাই তাকে সম্মান করবে, মহব্বত করবে, ভালোবাসবে, সেগুলো এই ইজতেমাতে শেখানো হয়। এবং নবীর প্রেম শেখানো হয়, আল্লাহর প্রেমে কীভাবে একজন বান্দা ডুবতে হয় সেটা শেখানো হয়। তো এই ইজতেমা আলহামদুলিল্লাহ আগামী 30 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। তো আমি বলবো যে যারাই আমাদেরকে দেখছেন শুনছেন এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন। আসুন একটি প্যাকেজ অনুষ্ঠানে দেখি ইজতেমা সংক্রান্ত এবং ইজতেমা কেমনভাবে সাজানো হচ্ছে সে সংক্রান্ত একটি প্যাকেজ আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি
থেকে আসছে কাজ ফেলা চট্টগ্রামে
হামদনাথ এবং সুন্নাতে ভরা বয়ান দ্বারা সুসজ্জিত দিনী জ্ঞান অর্জনের একটি শ্রেষ্ঠ মাধ্যম যেখানে অংশগ্রহণ করে লাখ লাখ আশেকাল রসুল যা ব্যক্তি জীবনে বিপ্লব ঘটানোর পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণে সহায়তা করে আসছে। উক্ত ইজতেমা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে তারিখ 30 এপ্রিল পহেলা ও দোসরা মে 2025 বুধবার বৃহস্পতিবার শুক্রবার। অনুষ্ঠেয় এই ইজতেমায় নিজে অংশগ্রহণের নিয়ত করুন এবং অন্যদেরও এতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করুন।
মাশাআল্লাহুল করিম, ইজতেমার মাঠ এখন কিন্তু সুসজ্জিত করা হচ্ছে এবং খুব শীঘ্রই আমাদের ইজতেমার মাঠ সেজে যাবে। তো ক্ষণে ক্ষণে আমরা প্রতি লাইভেই যদি সম্ভব হয় আমরা ইজতেমা সংক্রান্ত কিছু না কিছু প্যাকেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বিভিন্ন লাইভে চেষ্টা করা হবে। তো ইজতেমা আপনারা জানেন যারাই এসেছেন গত ইজতেমাগুলোতে, আমাদের ঢাকা ইজতেমা হয়েছিল প্রথম দিকে, তো চট্টগ্রামে ইজতেমা হয়েছিল প্রায় 9 বছর পর, না আবারও চট্টগ্রামে ইজতেমা হচ্ছে। তো চট্টগ্রামবাসী যারা আছেন আপনাদের জন্য তো অনেক বড় সুসংবাদ। তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে নিন যে এই 3 দিন কোথাও যাব না, আমরা এই ইজতেমাতেই যাব এবং যারা চট্টগ্রামের বাইরেও আছেন তারাও ওয়েলকাম, আসতে পারেন, কোনো সমস্যা নেই, সবাই আসবেন। বিশেষ করে এই ইজতেমায় আসলে শক্ত দিল নরম হয়ে যায় এবং একজন মুসলমান সে যতই অন্ধকার জগতে থাকুক না কেন এই ইজতেমায় আসলে সে আলোর পথ খুঁজে পায়। সেই জন্য বলবো ইজতেমায় আসুন, এটা মহল্লাদারিত কাজে আসবে।
আপনি যে আজকে যে বিষয়টি নিয়েছেন, তো ইজতেমায় বা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হলে একজন মহল্লাদারি কীভাবে তার মহল্লা পরিচালনা করতে হবে, একজন পরিবারের কর্তা গার্ডিয়ান সে কীভাবে তার
কেমন হতে হবে
পরিবারকে চালাতে পারবে, এই সকল বিষয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে শিক্ষা অর্জন করতে পারবে। তো আমাদের উচিত আসলে লিয়াকত ভাই,
জি
আমরা প্রত্যেকে কেউ না কেউ দায়িত্বশীল, কোনো না কোনো দায়িত্ব নিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কালকে আমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে
জিজ্ঞেস
করা হবে। সেজন্য আপনি আমি যে দায়িত্ব পাই না কেন বা পাচ্ছি না বা পাচ্ছি যেটাই পাই না কেন, আমাদেরকে সর্বপ্রথম সেই দায়িত্বের পজিটিভ দিকগুলোকে গ্রহণ করতে হবে এবং নেগেটিভ দিকগুলোকে কীভাবে বর্জন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন যুবক ছিলেন এবং যুবকের সময় তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম কী করেছেন, একটি সংগঠন খুলেছেন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু ইসলাম কী করেছেন, প্রত্যেকটা যুবকদেরকে নজওয়ানদেরকে শান্তি প্রতিষ্ঠা, কারণ এটা কেন করেছিল, তখন কাবা শরীফের ওখানে যখন মানুষ আসতেন তোয়াফ করতে, তখন অনেক হানাহানি বা অনেকের ডাকাতি চুরি চামারি হতো, এটাকে প্রতিরোধ করার জন্য আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন খুলেছিলেন। এটার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার কাজ করতেন। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ এটা সবার চোখে একটি সুন্দর একটি সংগঠন হিসেবে ফুটে উঠেছিল। আমাদের উচিত যে এরকম কিছু নিজের থেকে
মহল্লাভিত্তিক
দায়িত্ব নিয়ে ভালো কাজের আঞ্জাম দেওয়ার চেষ্টা করা। যেমন দেখুন কিছু বাস্তব উদাহরণ দিই, একটা ছেলে নেশা করছে, তাকে কেউ ভয়ে ডাক দিচ্ছে না, ঘরে চেঁচামেচি করছে, তার মেজাজ চড়া, সে নেশা করে, সেজন্য সবাই তার থেকে দূরে থাকে, তাকে কেউ পাত্তা দেয় না, তাকে কেউ সহদর করে না বা তার সাথে গিয়ে কেউ কথা বলতে চায় না, তখন কি হয় তার সাথে আরও 2-3-4 ছেলে মিলে তারাও নেশাগ্রস্ত হয়ে যায়। এভাবে করে একটা পরিবেশ পরিবর্তন হয়ে যায় বা তারা খারাপ দিকে চলে যায়। আবার অপরদিকে দেখুন করোনা মহামারীর সময় দেখেছি এবং বিভিন্ন ট্র্যাজেডির সময় দেখেছি কিছু যুবকরা একসাথে হয়ে ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী এগুলোকে দেওয়া বা প্রত্যেকটা ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, এগুলো বন্যার সময় এগুলো ভালো কাজ। তো এরকম মহল্লাদারির মানুষ হওয়া দরকার, এর উচিত এরকম হওয়া। প্রথম নেক কাজের মধ্যে মানে উৎসাহী হওয়ার ব্যাপারে প্রত্যেক মহল্লাদারি মানুষের প্রথমে এই পয়েন্টটা ধরে চলতে হবে যে আমরা কি কি নেক কাজ করতে পারি, কি কি সওয়াবের কাজ করতে পারি।
ট্র্যাজেডি তো মাঝে মধ্যে আসে, হ্যাঁ, ধরেন বন্যা আসে, এটা বৃষ্টির সময়, তখন যেভাবে আমরা ঝাঁপাই পড়ি তো আমরা এলাকা ভিত্তিক কেন ডেইলি ঝাঁপাই পড়তে
পারি না,
আমরা কেন একটা ফান্ডিং রেজ করি না।
আরেকটা বাস্তব ঘটনা এরকম যে এলাকার মধ্যে যখন একটা মানে ইলমি দিন অর্জনকারী ব্যক্তি দেখতে পেলেন যে সবাই মোবাইলের মধ্যে বাজে কন্টেন্টগুলো দেখে দেখে সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে, সারাক্ষণ কন্টেন্ট দেখছে আর তারা তাদের মাথার মধ্যেও কন্টেন্ট তৈরি করার একটা কি ভূত চেপে পড়েছে, তখন সে চিন্তা করলো যে এভাবে যদি সবাই মোবাইল ভিত্তিক হয়ে যায়, মোবাইলের মধ্যে চলে যায়, তাহলে তো আমাদের সমাজটা পরিবর্তন হবে না, উল্টা আরও নষ্ট হয়ে যাবে। সে কী করেছে, একটা সুন্দর পরিবেশে প্রতিদিন কিছু শিক্ষামূলক একটা ব্যবস্থা চালু করেছেন এবং সবাইকে গিয়ে গিয়ে দাওয়া দেওয়া হয়েছে। আস্তে আস্তে সবাই এখানে কি যাওয়া শুরু করেছে, সেখানে কিছু ছড়া, কিছু তাদেরকে নিয়ে কম্পিটিশন করা, হ্যাঁ, কিছু সামাজিক কাজকর্ম নিয়ে তাদেরকে ব্যস্ত রাখা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে সবার মোবাইল থেকে মন উঠে গিয়েছে, সামাজিক কাজের মধ্যে লেগে গিয়েছে। তো আমাদেরও উচিত এইভাবে কিছু কাজ করা। আজকের মহল্লাদারির মধ্যে যারা দায়িত্বশীল বা মহল্লার মধ্যে যারা ডাপটওয়ালা, তাদের কিছু চিন্তাভাবনা করা দরকার যে মৃত্যু থেকে বেখবর হয়ে যাওয়ার কারণে আমাদের মাঝে আমাদের দ্বারা কিছু অনাকল্পিত যেগুলো আমরা কল্পনাই করি নাই এরকম কাজ আমাদের দ্বারা হয়ে যায়, এরপর নেশার মধ্যে আমরা ঢুকে যাই, বা সমাজের যারা একটু দুর্বল তাদের উপর আমরা চড়া হয়ে যাওয়ার চেষ্টা করি, বা যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের থেকে আমরা বিভিন্নভাবে কোনো কিছু না আত্মসাৎ করার চেষ্টা করছি।
এরপর কিশোররা বর্তমানে যে গুনাহের মধ্যে পড়েছে,
বর্তমান যুগে যদি চিন্তা করতে যাই যে মুরব্বীরাও ভয় পায় কিশোরদের সাথে কথা বলতে।
জি, এখন তো কিশোর গ্যাং নামও অনেক অপরাধমূলক করা হচ্ছে। আসলে এগুলো হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে ইলমেদিন না থাকা সবকিছুর মূলে না,
ইলমেদিন যাদের মধ্যে নাই। আসলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় একটা উত্তম মাযহাব পেয়েছি, মুসলমান সুন্দর একটা মাযহাব পেয়েছে, কারণ মুসলমানকে আল্লাহ তাআলা প্রতি পাঁচক্ত সময় আল্লাহকে ডাকার এবং একটা জায়গায় জড়ো হওয়ার সুযোগ করে দিচ্ছে।
সুবহানাল্লাহ,
এমন কোন এরকম ধর্ম নেই যেখানে প্রতিদিন গিয়ে কি করে প্রার্থনা ইবাদত করে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন দয়া হয়েছে, বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা, এরা প্রতিটি ইভেন্টসকে, প্রতিটি কেন্দ্রকে, প্রতিটি আলহামদুলিল্লাহ পবিত্র দিনগুলোকে এমনভাবে আয়োজন করে থাকে যার মাধ্যমে মানুষ ইবাদত করার, রিয়াজত করার একটা সুযোগ পেয়ে যায়। উত্তম মাযহাব পেয়েছি এবং উত্তম আকিদা পেয়েছি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আলহামদুলিল্লাহ। তারা বিভিন্ন মাহফিল করে, বিভিন্ন ইজতিমা করে, যেমন দাওয়াত ইসলামী প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেক সময়, যেমন আলহামদুলিল্লাহ সামনে আরও অনেক ধরনের ইভেন্ট আসছে, এই যে ইজতিমা তিন দিনের সুন্নত পড়া ইজতিমা, এটার পরপরই দেখবেন মুহররম মাস চলে আসলো। মুহররম মাসে আলহামদুলিল্লাহ দশই মুহররম পর্যন্ত দাওয়াত ইসলামীর ধর্ণাঢ্য কিট থাকে, মাদানী চ্যানেল বলেন এবং এলাকা এলাকায় বলেন, ইজতিমার একটা আয়োজন, মানুষকে পরিবর্তন করার, মানুষকে সঠিক পথে আনার, ইমাম হোসেন রদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত করার একটা ইন্তেজাম ব্যবস্থা চালু থাকে। এরপর পরে আলহামদুলিল্লাহ এক একটা মাসে এক একটা ইভেন্টস নিয়ে আমাদের মুসলমানরা চলে। এটা তো অনেক বড় সুযোগ যে আল্লাহ তাআলার দয়ায় আমরা পাঁচক্ত একটা জায়গায় জড়ো হতে পারছি। তো এই সুযোগগুলোকে আমরা আসলে আমাদের ইলমেদিন না থাকার কারণে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা যদি চিন্তা ভাবনা করতাম আল্লাহ তাআলার দয়ায় আমরা নামাজের মধ্যে যাচ্ছি, তো কিছু সময় যদি আমি তাসবিহ তাহলিল করতাম, দরুদ শরীফ পাঠ করতাম, কোরআন শরীফ পাঠ করতাম, তাহলে আমার মধ্যে একটা আমূল পরিবর্তন আসতো। কিন্তু আমরা তা না করে কি করছি, আমরা আজকে দুনিয়ার যতগুলো প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ওইখান থেকে স্মার্ট হওয়ার চেষ্টা করে নিজেকে দুনিয়াদার বানিয়ে ফেলছি, ওই মৃত্যু থেকে আবার বেখবর হয়ে যাচ্ছি। আর আজকে মৃত্যু থেকে বেখবর হওয়ার কারণে আমাদের মধ্যে নানান ধরনের যুবকদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। আজকে দেখুন আমরা যখন দাপটওয়ালা হয়ে যাই, আমরা যখন সমাজের একটা নামিগামি, বা যুবকদের কথা বেশি বলি, যখন একটা সে রাজত্ব তৈরি করতে চায়, বন্ধুবান্ধব নিয়ে একটা গ্যাং তৈরি করে, সে রাতভর জেগে থাকার চেষ্টা করে, আর এর মাধ্যমে আমাদের নানান ধরনের আমাদের সমস্যা হচ্ছে। এখন বর্তমান যুগে লিয়াকত ভাই হার্ট অ্যাটাকের ঝুঁকি এমনভাবে বেড়েছে যুবকদের মাঝে। এটা কেন, আগে তো দেখতাম 50-60 বছর পরে মানুষের হার্ট অ্যাটাক হতো, ব্রেন স্ট্রোক হতো, এখন তো এটার ঝুঁকি এত বেড়েছে, বৃদ্ধদের থেকে যুবকদের যারা 50-40 তাদের প্রায় 60%, যারা 40-30 বা 25 পর্যন্ত তাদের 25% পর্যন্ত কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গিয়েছে। এটার মূল কারণ হচ্ছে আমরা রাত জেগে মোবাইল ইউজ করা। আবার আমাদের এই যে খাবারের ট্রেন্ড, এত ট্রেন্ড চালু হয়েছে, তো এগুলোর কারণে আমরা আমাদের শরীরটা নষ্ট করে দিচ্ছি। তাহলে আমরা মহল্লার দায়িত্ব কখন পালন করার জন্য নিজেকে সতেজ রাখবো, সুঠাম দেহ সুস্থতা কীভাবে আমরা পারবো? যদি আমি যদি রাত জাগা শুরু করে দিই, আমি যদি নিজের শরীরটা নষ্ট করি, তাহলে সমাজে তো এমনি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে আসলে উচিত যে লিয়াকত ভাই, এই যে মহল্লাদারির মধ্যে আমাদের খুঁজে খুঁজে বের করা দরকার, যে আমরা যেমন আলী রদিল্লাহ তাআলা একদিন জানতে পারলেন যে তিনার প্রতিবেশী কিছু খায়নি, তো উনি তাড়াতাড়ি গিয়ে ওনাকে খাবার দিয়ে আসলেন। দিয়ে আসার পর বলতে লাগলো, আমার প্রতিবেশী নাকে আছে আর আমি দায়িত্ব পালন করছি, কালকে আমাদের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এক সাহাবি কি করলেন, তিনার জন্য রুটি তৈরি করে তিনি না খেয়ে অন্য একটা সাহাবির বাড়ি পাঠিয়ে দিলেন। তো বলতে লাগলো, আজকে সে কোনো কাজ পায় নাই, আমি তাকে রুটিটা দিয়ে দিই, তার তার বেশি দরকার। তো তার স্ত্রী বললো যে আপনারও তো খিদে আছে, আপনারও খেতে হবে। বুঝছে, আজকের দিনে সে আমার থেকে বেশি হকদার। তো একে অপরের কীভাবে খেয়াল নিত, কীভাবে যত্ন করত, কীভাবে মানে একে অপরকে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, হ্যাঁ, তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি কি করতেন, তার কাপড়ের ব্যবসা হলে অনেক সময় দেখা যেত তিনি কাপড় বিক্রি করা বন্ধ করে দিতেন। বলতেন, ভাই আজকে আমার যথেষ্ট বিক্রি হয়েছে, আমার সামনের দোকানে আমার ভাইটার কোনো কিছু বিক্রি হয়নি, আপনি ওনার থেকে কী করেন খরিদ করেন। তাহলে আমাদের আজকে এইসব শিক্ষাগুলো, কনসেপ্টগুলো আমাদের মধ্যে কেউ দিচ্ছেও না, জেহেনও দিচ্ছে না। আমরা যাকে তাকে যেরকম ইচ্ছা, একটু টাকাওয়ালা দেখলেই তাকে আমরা দায়িত্ব বসে দিচ্ছি মহল্লাদারির মধ্যে। এখন সে পারবে কি পারবে না, সে বুঝে কি বুঝে না, এটা আমরা টোটালি দেখি না, আমরা ওদেরকে অনুপ্রেরিত করি না। তো সেই জন্য লেখক ভাই আমাদের উচিত তাদেরকে অনুপ্রেরিত করা এবং তাদেরকে যা ইলমে দিনের ব্যাপারে গুরুত্ব দেওয়া, যে যত বেশি যে দায়িত্ব নিয়ে চলবে তাকে সেই দায়িত্বের সম্পর্কে জানা, এটা ফরজ। কারণ না জানলে সে এটাকে ট্রেন করবে কীভাবে, এটাকে চালাবে কীভাবে, এটাকে প্রতিহত করবে কীভাবে, এটাকে হিকমতের সাথে সামলিয়ে নিবে কীভাবে। সেজন্য আমি মাদানী চ্যানেলের মাধ্যমে সকল দায়িত্ববান ব্যক্তিদেরকে, প্রত্যেক মহল্লা বা মহল্লা বলুন, পরিবেশ বলুন, প্রতিবেশী বলেন, ঘরের বলুন, সমাজে বলেন, অফিসে বলুন, যা যা দায়িত্ব আছে, সেই দায়িত্ব সম্পর্কে আমাদের ইসলাম কী বলে মুসলমানদেরকে বলবো, আশিকান রসুলদেরকে বলবো, আমাদের ইসলাম এই যে দায়িত্বের ব্যাপারে, আপনি যে কর্তব্যরত দায়িত্বে আছেন, এই দায়িত্বের ব্যাপারে আপনাকে ইসলাম কী শিক্ষা দিচ্ছে সর্বপ্রথম সেটা জানার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন আমূল পরিবর্তন আসবে প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা সমাজের পরিবেশের মধ্যে।
মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে দাওয়াত ইসলামের অনেক বড় ভূমিকা আছে আমি বলবো। সর্বোপরি আমরা দাওয়াত ইসলামের সঙ্গ লাভ করি। দাওয়াত ইসলামীতে আসলে এমন কোনো ক্ষেত্র নাই যেটা নিয়ে দাওয়াত ইসলামী কাজ করছে না। দাওয়াত ইসলামী প্রত্যেকটা সেক্টরে কাজ করছে, সেটা সমাজের একেবারে নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী পর্যন্ত, যে যে সেক্টরের হোক না কেন, সব সেক্টরের মাঝে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে এবং সবাইকে আলহামদুলিল্লাহ নেকির পথে আনতে, নেকির কাজ করাতে দাওয়াত ইসলামী যথেষ্ট ভূমিকা পালন করছে। দাওয়াত ইসলামের একটাই মোটিভ, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো এই মোটিভ নিয়েই, এই উদ্দেশ্য নিয়েই দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ কি আপনার রিক্সাওয়ালা, কি আপনার একজন ফল বিক্রেতা, একজন দোকানদার, কি আপনার আপনার মানে স্টুডেন্ট, কি ব্যবসায়ী, সবার মাঝে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দিচ্ছে এবং সবাইকে সংশোধনের ব্যবস্থা করে দিচ্ছে। আমি আবারও বলবো যে তিন দিনের ইজতেমায় আমরা আসার জন্য নিয়ত করি। তিন দিনের ইজতেমায় যদি আমরা আসতে সক্ষম হয়ে যায়, তিন দিন যদি সেখানে অবস্থান করি, তাহলে আপনি দেখবেন যে সেখানে যখন আপনি অবস্থান করবেন, আপনি সেখানে যখন বয়ান হবে, সেখানে যখন আল্লাহ তাআলার জিকির হবে, আল্লাহর ভয়ে ক্রন্দন করা হবে, বিভিন্ন মাসলা মাসাইল শেখানো হবে, ফরজ উলুমগুলো শেখানো হবে এবং একজন মুসলমানের আখলাক কেমন হওয়া চাই সেটা শেখানো হবে, দেখবেন আপনি অটোমেটিক পরিবর্তন হয়ে যাবেন। এবং বিশেষ করে আমি বলবো, যারা মহল্লাদারিতে আছেন, মহল্লাদারির বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন, আপনারাও সেখানে আসেন। ইনশাআল্লাহ আপনাদের অন্তর যখন পরিবর্তন হবে, আপনাদের আখলাক যখন পরিবর্তন হবে, তখন মহল্লার মধ্যে দায়িত্বগুলো পালন করতে অনেক সহজ হবে এবং আপনার দ্বারা অপর মুসলমানরা নিরাপদ থাকবেন। এমনিতে তো কিতাবের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি মমিন হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়। তো মহল্লাদারিতে যারা আছেন, বেশিরভাগই দেখা যায় যে তারা
মুসলমানকে কষ্ট দেওয়াতে ব্যস্ত হয়ে যান। তাদের কাছ থেকে কিন্তু মুসলমানরা বা মানুষরা কিন্তু নিরাপদ থাকে না, সেটা মুসলমান হোক বা অমুসলিম হোক। তো আমাদের অপরের হকের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, মহল্লাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে সচেষ্ট থাকতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।